এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসন বিতর্ক এবং অভিবাসীদের ভূমিকা। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিতর্ক এবং অভিবাসীদের ভূমিকা যুক্তরাষ্ট্রের জন্য আজকের আমাদের এই হ্যালো ওয়াশিংটনের বিষয়। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন, অভিবাসন বিষয় নিয়ে কাজ করেন দুজন আইনজীবী। একজন হচ্ছেন নাসরিন আহমেদ। নাসরিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে। এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং অভিবাসন নিয়েই কাজ করেন নিউ ইয়র্কে, সাংবাদিক মঈনুদ্দিন নাসের। মঈনুদ্দিন নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
আপনাকেও ধন্যবাদ ফকির সেলিম।
খুব সংক্ষেপে আমি একটু তথ্য দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র অভিবাসীর দেশ, এই কথা সর্বজন স্বীকৃত। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর সর্বসাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বসাম্প্রতিক বললে ভুল হবে, 2014 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা 318.9 মিলিয়ন বা 31,89,00,000, যার মধ্যে 42.4 মিলিয়ন বা 4,24,00,000 হচ্ছে অভিবাসী। আর এদেশে বিভিন্ন দেশ থেকে আসা প্রথম প্রজন্মের অভিবাসী, যাকে আমরা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট বলি, এবং যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া তাদের সন্তান, এই সংখ্যা মিলে মোট অভিবাসী সংখ্যা এখন 81 মিলিয়ন বা 8,10,00,000, অর্থাৎ মোট জনসংখ্যার 26%। এর বাইরেও 12 মিলিয়ন বা 1,20,00,000 অভিবাসী, আমরা জানি সচরাচর বলা হয়ে থাকে এই সংখ্যাটি, যাদের কাগজপত্র নেই, অনেকে অবৈধ অভিবাসীও বলেন। অভিবাসন আইন সংস্কারের বিতর্ক তাদেরকে নিয়েই মূলত চলছে দীর্ঘদিন ধরে, আজ এই নিয়েই আমরা আলোচনা করব। সবার আগে আমি মঈনুদ্দিন নাসের, আপনাকে খুব সংক্ষেপে একটু সূচনা বক্তব্য রাখতে বলছি যে আসলে অভিবাসন সংস্কার নিয়ে যে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে, আমরা জানি 96 সালের পরে আর কোন অভিবাসন সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটেনি, এই বিতর্কের খুব সারসংক্ষেপে আপনি বলবেন কি বিতর্ক চলছে, কি ধরনের সংস্কারের প্রস্তাব উঠেছে, যে কয়েকটা বিল উঠেছিল, এবং এটার ভবিষ্যৎ কি হতে পারে, খুব সংক্ষেপে।
আচ্ছা, আপনার মানে তো জানেন যে এখানে গত প্রেসিডেন্ট ওবামা তার শুরু থেকে ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন এবং মানে চিন্তা করছেন যে ইমিগ্রেশন সংস্কার কিভাবে হয়। এর মধ্যে সিনেট থেকে একটা বিল উত্থাপন করা হয়েছিল এবং সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যারা এখানে প্যারেন্টস এবং যারা 16 বছরের কম বয়সী যারা আসছেন তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে এবং তাদের ভবিষ্যতে আস্তে আস্তে তারা ধীরে ধীরে তাদেরকে এখানে সিটিজেনশিপ দেওয়ার জন্য। কিন্তু যে বিল, এই বিল সিনেটে পাশ হলেও রিপাবলিকান ডমিনেটেড কংগ্রেস হাউস অব রিপ্রেজেন্টেটিভে সেটা পাশ হয় নাই, না হওয়ার কারণে সেটা আইনে পরিণত হতে পারে নাই। এর মধ্যে যখন কংগ্রেস আপনার পুরোপুরিভাবে ব্যর্থ হলো যে কোনো কনসেনসাসে আসতে, তখন প্রেসিডেন্ট ওবামা সেটা 1914 সালের নভেম্বর মাসে উনি সেটা উনি এক নির্বাহী আদেশের মাধ্যমে যতটুকু পারে এই আইনের মধ্য দিয়ে কিছু কাজ করতে সংস্কার করার জন্য একটা প্রস্তাব দিলেন। সেই প্রস্তাব বাস্তবায়ন হওয়ার জাস্ট আগের দিন সেটা 26টা স্টেটের পক্ষ থেকে টেক্সাস সেটাকে এটা আইনে কোর্টে নিয়ে যায়, সুপ্রিম কোর্টে।
আপনি কি ড্রিম অ্যাক্টের কথা বলছেন?
জি,
ড্রিম অ্যাক্ট যেটি ছিল,
জি হ্যাঁ, যেটা টেক্সাস ইয়ে থেকে সেটা কোর্টে নিয়ে যাওয়া হয়, এখন সেটা সুপ্রিম কোর্টে গত 18 এপ্রিল সেটা হিয়ারিং হয়, শুনানি হয়। আজকে এখন জুন মাসে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়ে আছে। সুপ্রিম কোর্টে আপনারা জানেন একজন জাজ উনি মারা গেছেন, এখন 8 জনের সুপ্রিম কোর্ট, সেই 8 জন যদি 4 জন 4 জন যদি হয় সেই আইনেই সেটা আর ইয়ে হবে না, ওই যে কোর্টের যে টেক্সাস কোর্ট যে ইয়ে দিয়েছে
ডিসপিউট
সেটা বহাল থাকবে। আর যদি সেটা 5 দিন হয় তাহলে ও আমার এই নির্বাহী আদেশ তার পদ পাবে।
ধন্যবাদ আপনাকে নাসরিন আহমেদ। আপনি এই বিষয়ে কিছু যোগ করবেন নাকি?
জি, আসলে ওবামা রিফর্ম অ্যাক্ট যখন এসেছিল, আমরা সবাই মনে করেছিলাম এটা যারা অনেকদিন ধরে এদেশে আনডকুমেন্টেড বা ইলিগেল আছে তাদের জন্য একটা খুশির বার্তা নিয়ে এসছে, অনেকে লিগেল হবে এই ধরনের একটা কথাবার্তা চলছিল। বাট যেটা একে বলা হচ্ছে যে এখন এটা একটা অর্ডারের মাধ্যমে স্থগিত রয়েছে, উই রিয়েলি ডোন্ট নো এটার ফিউচারটা কি। এটার সঙ্গে আবার কিছুটা আমাদের যে সামনে যে ইলেকশন আছে সেটাও জড়িত, ডেমোক্রেট ক্ষমতায় আসলে এক ধরনের রেজাল্ট হবে, আর যদি রিপাবলিকান আসে ক্ষমতায় তাহলে এই ওবামা রিফর্ম অ্যাক্টের ভবিষ্যৎ কি হবে, এই মুহূর্তে আসলে আমরা কেউই কিছু বলতে পারছি না। তবে এটা ঠিক যে দেশে এখন অনেক অনেক ইলিগেল আছে যারা 96 বা 94 এসেছিল কিন্তু তাদের তাদের এখনো কোনো সুরাহা হয় নাই কিভাবে তারা এদেশে লিগেল হতে পারে, আর যাদের বাচ্চারা এদেশে 16 বছরের আগে এসে এদেশে ইমিগ্রেশনের মাধ্যমে শুধুমাত্র ওয়ার্ক পারমিট পেয়েছে তারাও যে কিভাবে গ্রিন কার্ড পাবে সেটাও কিন্তু এখনো ওরকম স্ট্রেট কোনো প্যাথ আমরা এখনো ডিরেকশন দিতে পারছি না, ইমিগ্রেশন থেকে এরকম কিছু আসেনি। বাট যারা অ্যাটলিস্ট ওয়ার্ক পারমিট পেয়েছে এই বাচ্চাগুলো যদি যদি কোনো যেখানে তারা জব করছে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট অথরাইজ মানে এমপ্লয়মেন্ট স্পন্সরশিপের মাধ্যমে তারা তারা গ্রিন কার্ড পেতে পারে, আমি সাজেস্ট করবো এই সেকেন্ড অপশনে যাওয়ার। আজকাল এমপ্লয়মেন্ট স্পন্সরশিপ মানে যে আমেরিকান যে ফার্মে কাজ করছে দ্য এমপ্লয়ার হ্যাজ টু ডেমনস্ট্রেট দ্যাট দ্য আমেরিকান ওয়ার্কার ইজ নট অ্যাভেলেবল, দ্যাটস ওয়াই এই ব্যক্তিটিকে সে স্পন্সর করতে যাচ্ছে। এখানে একটু লেবার ডিপার্টমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে, ফাইনালি স্কুলস টু ইমিগ্রেশন, এটা একটা উপায় তারা পেতে পারে। আর যারা এদেশে অনেক বছর ধরে আছে তাদের যারা লিগেল এন্ট্রি আছে, এদেশে সন্তান জন্ম দিয়েছে, তারা যদি তাদের স্ত্রী বা সন্তান যদি ইউএস সিটিজেন হয়ে থাকে তাহলে তারা সাসপেনশন অফ ডিপোর্টেশনের মাধ্যমে হয়তো ফাইল করে ইমিগ্রেশন পেতে পারে। বাট এই মুহূর্তে তাদের যে ভবিষ্যৎটা কি, এরকম স্ট্রেট কোনো অ্যামনেস্টি বা কোনো রকম কিছু আসেনি, আমরা ওয়েট করছি সামনে ইলেকশন এন্ড ওবামা রিফর্ম অ্যাক্টের কি হবে সেটার উপর।
ধন্যবাদ নাসরিন আহমেদ। আসলে যুক্তরাষ্ট্রের যে কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম যেটি হয়েছিল 2006 থেকে স্পষ্টভাবে শুরু হয়েছিল, 2006-2007 সালে এই বিল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠানে শ্রোতারা বিভিন্ন রকম প্রশ্ন করার জন্য লাইনে থাকেন। আমরা নিউ ইয়র্ক থেকে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরে আসতে চাই। লাইনে আছেন মিজানুর রহমান, ঠিকানা পত্রিকার সাংবাদিক। হ্যালো,
আমি ঠিকানার নিউজ এডিটর মিজানুর রহমান বলছি। আমেরিকায় অভিবাসী সমস্যা দীর্ঘদিনের একটি সমস্যা, এই সমস্যা আমেরিকা জন্মের পর থেকেই চলে আসছে। এর মধ্যে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান 1982 সালে একটা জেনারেল ইন্ডাস্ট্রি ঘোষণা করেছিলেন, সেই সুযোগে আমেরিকায় অবৈধভাবে যারা বসবাস করছিলেন তারা তাদের বৈধতার সুযোগ পেয়েছেন। সেই 82 সালের পর থেকে অদ্য অবধি 2016 সাল পর্যন্ত সব প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই সকল প্রেসিডেন্ট পদ প্রার্থীরা অভিবাসীদের সমস্যা সমাধানের ব্যাপারে বক্তব্য দিলেও, উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিবাসীদের সমস্যা নিয়ে কোনো সমাধান করেননি। আজকের আলোচক যারা আছেন তাদের কাছে আমার যে প্রশ্নটি সেটা হলো যে এই 12 মিলিয়ন অবৈধ ইমিগ্রেন্টদের বিষয়টি কি আসলে যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আদৌ বাস্তবায়ন করবেন?
ধন্যবাদ মিজানুর রহমান। মাইনউদ্দিন নাসের, আপনার কাছে প্রথমে আসছি মিজানুর রহমানের যে প্রশ্ন, যে এই আসলে নাসির আহমেদ উল্লেখ করেছিলেন যে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল বক্তব্য, এটা মিজানুর রহমান যেটা জানতে চেয়েছেন 12 মিলিয়ন অবৈধ অভিবাসীর ভবিষ্যৎ আসলে কি, ওই কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিলের ভবিষ্যৎ কি আসলে, উনি সেটাই জানতে চেয়েছেন। কি মনে হয়?
আমি একটি কথা বলি যে কোনো যে প্রেসিডেন্ট কিছু করার নাই, আমি একটু এটা বিষয়টা নিয়ে আলোচনা করি, সবাই কিছু না কিছু করতে চেয়েছেন। একমাত্র গত 2008 সালে আপনার মানে যে ম্যাককেইনও এর পক্ষে ছিল, যে ইমিগ্রেশনের পক্ষে ছিলেন, তার আগে প্রেসিডেন্ট বুশ এবং তার আগে প্রেসিডেন্ট ক্লিন্টন, ক্লিন্টন 245 এর মাধ্যমে বহু লোককে আপনার সেখানে অনেকটা সুযোগ করে দিয়েছিল। 245 বলে একটা ছিল ধারা, আইন করা হয়েছিল, সেই আইনের মাধ্যমে অনেকেই বৈধতা পেয়েছেন। তারপরে আমি যে আপনার 2008 সালে যেটা 8 সালের পরে ওবামার পরে যখন ইমিগ্রেশন নিয়ে কথাবার্তা হচ্ছে তখন এই সিনেটে সেটা আলোচনা করা হয়েছে, সেখানে প্রেসিডেন্ট ওবামা কিন্তু একমাত্র 2008 সালে 2012 সালে মিট রোমনি রিপাবলিকানের যিনি ইমিগ্রেশনের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়ে মাঠে নেমেছেন প্রথমবার, আর এর আগে কিন্তু কোন প্রেসিডেন্ট প্রার্থী এটার বিরুদ্ধে ছিল না। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে রিফর্মের যে কথাটা আসছে সেটা কিন্তু এই যে ওবামা প্রেসিডেন্ট ওবামা যেই বক্তব্য যে নির্বাহী আদেশের মাধ্যমে যে রিফর্ম করেছেন বা যে রিফর্মের প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের কিন্তু ফেট এখনো কমপ্লিট হয় না। এটা যেমন এটা জুন মাসে যখন রায় দিবে সে রায়ের মধ্যে এটা প্রতিফলিত হবে, এটা আমরা একদম হতাশ হওয়ার কিছু নাই, কারণ যে বক্তব্য এখনো পর্যন্ত এটা সুপ্রিম কোর্ট বলে নাই যে আমরা কোনো রায় দেব না। আর এখন যেই যারা বিশেষজ্ঞ আছেন এই আইন সুপ্রিম কোর্ট সম্পর্কে তারা বলছে যে যে বিতর্কটা আসছে সেটা হচ্ছে যে আপনার টেক্সাসের স্টেটের কোনো রাইট আছে কিনা এটা ফেডারেলের এটা ইয়ে করতে চ্যালেঞ্জ করার, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে চিফ জাস্টিস রবার্ট উনি একসময় বলেছিলেন যে স্টেটের কোনো রাইট নাই যে ফেডারেলের এইরকম ইয়ের চ্যালেঞ্জ করা, কাজেই অনেকে মনে করছেন যে চিফ জাস্টিস যদি এই ইয়ের পক্ষে যদি যান তাহলে অবশ্যই এই ওবামার যে নির্বাহী আদেশ এই আদেশ কিন্তু বাস্তবায়ন হবে। তখন সেক্ষেত্রে অনেকেই প্রায় যেটা বলা হচ্ছে যে 50 লক্ষ লোক তারা বৈধতা পাবে। তো আপনার এই যে এরপরে যে প্রেসিডেন্ট যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, জেনারেল বুশের সময়েও কিন্তু ক্লিন্টনের 245i কিছুটা ইয়ে করা হয়েছিল, কিছুদিন বহাল রাখা হয়েছিল, এবং এরপরেও যে গত ওবামার আমলে কিছু কিছু আইনের প্রয়োগগুলো অনেক বেশি স্বচ্ছভাবে হচ্ছে, যে কারণে ডিপোর্টেশন যেমন হচ্ছে মানুষ বৈধতাও বেশি পাচ্ছে, এটা কিন্তু করা হয়েছে। এবং উনি প্রথমবার যে যিনি নির্বাহী আদেশগুলি দিয়েছে ইমিগ্রেশনের পক্ষে সেগুলো কিন্তু অনেকটা ইমিগ্রেন্টদের জন্য সহায়ক হয়েছে। এই হচ্ছে যে আমার
জি ধন্যবাদ নাসরিন আহমেদ। আপনার কাছে আসছি মিজানুর রহমানের প্রশ্নে, উনি জানতে চেয়েছেন আসলে এই রিফর্ম বিতর্ক যেটা আপনার সমন্বিত অভিবাসন সংস্কার বিল নিয়ে যেটা আলোচনা শুরু হয়েছিল 2006 সালের পর থেকে, যেখানে বলা হয়েছিল যে শর্ত সাপেক্ষে অভিবাসী এবং তাদের পরিবারের জন্য নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস দিয়ে বৈধ করার আইন নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সেটি আসলে পাশ হয়নি। কিন্তু মঈনুদ্দিন আসের যেটি বলছিলেন আসলে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ 2014 ডিফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস অফ আমেরিকা DAPA যেটি, এই টেক্সাসের কেসের কারণে যদি এটি কেস যদি মানে বাতিল হয়ে যায়, প্রেসিডেন্ট ওবামার অ্যাকশন এক্সিকিউটিভ অ্যাকশন যদি পাশও করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাফলি 4 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা তারা বৈধতা পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু বাকি যারা আছেন 12 মিলিয়নের তাদের কি হবে?
হিস্টোরিক্যালি যদি আমরা দেখি যে CSS রুলাক বা সয়ের পরে তেমন ভাবে কোন অ্যামনেস্টি আসে নাই, তো 1998 এবং 2003 তে যখন 245i আই থিঙ্ক 2001 এ 245i যখন একটু শিথিল করা হয় অনেক মানুষ লিগেল হয়েছিল, এরপরে আসলে ওরকম কোন ইমিগ্রেশন রিলিফ অনেক কথাবার্তা হয়েছে বিগত দুটো ইলেকশনে কিন্তু সেভাবে কোনো কিছু আসে নাই। কিন্তু ওবামা যে রিফর্ম মাধ্যমে হবেন, ইটস নট এ বিগ অ্যামাউন্ট, লাইক ইউ আর রাইট, লাইক 4 মিলিয়ন অর 5 মিলিয়ন পিপল উইল গেট দ্য রিলিফ, বাট এর পরেও একটা বিরাট বিরাট অংশ থেকে যাবে যারা হয়তো ইললিগেল বা লিগেল হওয়ার পসিবিলিটি সেভাবে নাই। তারপরেও আমরা আশা করছি যদি ওবামা রিফর্ম একটা যদি আসছে মেবি বাকিদের জন্য কোনো একটা ইটস এ প্যাথ টু ইমিগ্রেশন কিছু একটা ওপেন হবে। ওবামা রিফর্ম অ্যাক্টের মাধ্যমে যদি কিছু ফ্যামিলি মেম্বার লিগেল হয়ে যায় তাদের ফ্যামিলিদেরকে তারা হয়তো স্পন্সরের মাধ্যমে করতে পারে, মানে ওয়ার্কআউট, কিন্তু এখনো আসলে ডিটেলস আমরা বলতে পারবো না যে এই বাকি যারা আছে তাদের কি হবে এরকম, এটা নিয়েও কিন্তু ইমিগ্রেশনের কথা হচ্ছে না তা না, পলিটিক্যাল যারা আছেন তারাও এ নিয়ে কথা বলছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমেরিকাতে এখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে এই যে যারা ইলিগেল আছে তাদেরকে লিগেল করা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এদেশের আমেরিকার ইকোনমিকে বুস্ট আপ করার জন্য, simultaneously একটা অ্যান্টি ইমিগ্রেন্ট মনোভাবও কাজ করছে বিকজ অফ অল দোজ জিওগ্রাফিক্যাল এন্ড পলিটিক্যাল ইস্যুস গোয়িং অন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ নো, ফ্যানাটিক ভার্সেস টেরোরিস্ট, অল দোজ ইস্যুস অলসো দে আর মেকিং ইট ইজ কাউন্টেবল ইন দেয়ার ডিসিশন. বাট ওবামা রিফর্ম অ্যাক্ট অ্যাটলিস্ট একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মানুষ যে ইমিগ্রেশন রিলিফ পাবে, দ্যাট মাচ উই ক্যান সে.
আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আলোচনায়।
ধন্যবাদ।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সুপ্রিয় শ্রোতা, আজকের ভয়েস অফ আমেরিকার হ্যালো ওয়াশিংটনে আপনারা শুনছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিতর্ক এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে দুজন অভিবাসন আইনজীবী আছেন নাসরিন আহমেদ এবং মঈনুদ্দিন নাসের নিউ ইয়র্ক থেকে। আমরা একজন শ্রোতার প্রশ্ন শুনে আবার আলোচনায় ফিরব। ঢাকা বাংলাদেশের জামালপুর থেকে লাইনে আছেন সবুজ মাহমুদ। হ্যালো।
জি হ্যালো।
জি জি বলুন।
জি বলুন।
আমি জামালপুর থেকে, বাংলাদেশের জামালপুর জেলা থেকে এম সবুজ মাহমুদ বলছিলাম।
জি জি বলুন।
আজকে সম্মানিত আলোচক মহোদয়বৃন্দদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমেরিকায় যদি কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢুকলো কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সে ইচ্ছা করলো যে আমি আর স্বদেশে ফিরে যাব না, তাহলে আমেরিকা কর্তৃপক্ষের এই এই লোকের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি ধরনের প্রসেসিং চলতে পারে?
ধন্যবাদ সবুজ মাহমুদ, আমরা দুজনের কাছেই শুনবো কারণ দুজনই এই বিষয় নিয়ে একেবারে ফিল্ড লেভেলে কাজ করেন। প্রথমে নাসরিন আহমেদ, আপনার কাছে খুব এই সবুজ মাহমুদের খুব স্পেসিফিক প্রশ্নটির উত্তর কিভাবে আপনি বলবেন?
আমি যেটা বলতে চাচ্ছি, যারা বাংলাদেশ থেকে আমেরিকায় বি ওয়ান বা বি টু ভিসা নিয়ে এদেশে আসছেন এবং তাদের যদি ইন্টেনশন থেকে থাকে যে এদেশে আমেরিকায় ফিউচার পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার, আগে থেকে একটা প্ল্যান বা অ্যাটর্নির সঙ্গে কথা বলে আসাটাই সবচেয়ে ভালো। যদি কেউ হয়ে থাকে অল্প বয়সী স্টুডেন্ট, তারা কিভাবে স্টুডেন্ট ভিসা ট্রান্সফার করতে পারে, আর এখন আমেরিকার ভিতরে এন্টার করার পরে স্টুডেন্ট ভিসা ট্রান্সফার করার জন্য যে সময়টা ইটস ভেরি সীমিত, মানে একটু ইমিগ্রেশন হ্যাজ টেক দেয়ার ওন time to process the student status, etake bolam amra change of status b1 b2 theke ar bibhinno college je jogajo kora acceptance pawa jete amra boli i20 issue hoy eta to ektu shomoy lage shejonno ekta motamoti ekta pre plan kore asha ta better. Tarpore arekta option hocche jara bangladeshe business korchen ba jader onek taka posha ache ekhane invest korte jacchen tara oi deshe investment visa othoba l1 inter company transfer visa r maddhome এদেশে এসে ইমিগ্রেন্ট হতে পারেন। দোজ আর ভেরি গুড ক্রাইটেরিয়া। আবার যদি কেউ মনে করেন যে তার ভালো একটা ব্যাচেলর ডিগ্রি আছে কম্পিউটার সায়েন্স অথবা অ্যাকাউন্টিং বা বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন এমপ্লয়ের সঙ্গে যোগাযোগ করে H-1B কোটাটা প্রত্যেক বছর এপ্রিল মাসে ওপেন হয়, 31st April, তো একটা একটা টাইম ফ্রেমের মধ্যে যোগাযোগ করে তার H-1B ভিসার মাধ্যমে এদেশে তারা কাজ করতে পারে।
তার প্রশ্নটি শুনে নেই। হ্যালো
হ্যালো, আমার নাম কাজী ফৌজিয়া, আমি নিউ ইয়র্কের একটি কমিউনিটি গ্রাসরুট অর্গানাইজেশন অর্গানাইজিং ডিরেক্টর। আমরা মূলত ইমিগ্রেন্ট অধিকার নিয়ে কাজ করি।
আচ্ছা, ছোট্ট করে জানতে চাচ্ছি যে অভিবাসন বিতর্ক অভিবাসন সংস্কার নিয়ে। হ্যালো
হ্যালো,
জি বলবো।
হ্যালো,
জি জি বলুন, কে কে বলছিলেন?
হ্যালো,
জি জি বলুন।
আমি আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলছি।
জি জি, দীপক চক্রবর্তী, আজকের আমাদের দুজন অভিবাসন আইনজীবী আছেন, আপনি কি কোনো প্রশ্ন করতে চান অভিবাসন নিয়ে?
জি অবশ্যই, আমি অবশ্যই প্রশ্ন করতে যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি সেলিম ভাই শুরু থেকেই বললেন একটা কথা, আপনার আমি মনোযোগ দিয়ে শুনলাম, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে অধিবাসন ওরা যে বসবাস করতেছে, যেমন আমরা বাংলাদেশে দেখি আমাদের গরিব মানুষগুলা বেসন এবং কি বেসন এবং ভিজিটি কার্ড অনেকজনে পাচ্ছে আর কি, যেমন চাল ডাল অনেকজনে পাচ্ছে। তা আমাদের যুক্তরাষ্ট্রে গরিব দুঃখী মানুষের, ওখানে যদি আমরা জানি যে গরিব দুঃখী মানুষ বসবাস করে না, সবাই অর্থ সম্পত্তি মানুষ, তা আমার প্রশ্ন হচ্ছে ওখানে কি সবাই কি আপনাদের যে সবাই হয়েছে এবং কি আপনারা ওই সরকার ওদিকে মানে কেমন আর কি আপনাদের যে বেসন টেসন এবং কি অনেক গরিব দুঃখী মানুষকে কিভাবে সহযোগিতা করতে পারে কি, এই প্রশ্ন একটু বললেন নাকি? নমস্কার।
আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় নাসরিন আহমেদ আপনার ওই আগের প্রশ্নের উত্তর শেষ করে তারপরে এই উত্তরে যাব আমরা।
তারপর যেটা বলছিলাম H-1B ভিসার মাধ্যমে আসতে পারে, আর লাস্টে আরেকটা অপশন আছে যেটাকে বলে আমরা অ্যাসাইলাম কেস, বেসড অন ইয়র পলিটিক্যাল অপিনিয়ন, ইয়র রেস, রিলিজিয়ন, যদি আপনি কোনো কারণে মনে করেন যে দেশে আপনার ফিয়ার অফ পারসিকিউশন আছে, ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার ফর এনি রিজন, ইউনো মেবি ইউ আর এ রাইটার বিকজ অফ ফ্রিডম অফ স্পিচ, অর ইউ আর এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ওই ধরনের যদি আপনি সিরিয়াস ফিয়ার অফ persecution দেখাতে পারেন অ্যাসাইলামের মাধ্যমে, আপনি এদেশে লিগাল হতে পারেন, বাট প্রি প্ল্যান থাকাটা সবসময় বেটার। আর আমি সবসময় সাজেস্ট করি কখনো এসে ইললিগাল হবেন না, আফটার সিক্স মান্থস ইউনো আই মিন ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি বিফোর ইউর I-94 এক্সপায়ার বা স্ট্যাটাস এক্সপায়ার, ইললিগাল হওয়াটাকে কখনোই আমরা সাজেস্ট করি না।
জি ধন্যবাদ আপনাকে মাইনুদ্দিন নাসের। আমি ওই আগের শ্রোতা যে প্রশ্ন করেছিলেন সেটি এবং পরে দীপক চক্রবর্তী যেটি করলেন, দুটো প্রশ্ন উত্তরই আপনার কাছ থেকে আশা করছি। প্রথমটি হচ্ছে যে এদেশে আসলো, আসার পরে ডিসিশন নিল যে সে ফিরে যাবে না, তার কি করার আছে? এই
বুঝছি আমি, মানে যে যিনি ডিসিশন নিয়েছেন উনি ফিরে যাবেন না, বা উনি উনার যে লিগাল যদি এন্ট্রি থাকে উনার অনেক অপশন থাকে, উনি আপনার মানে যদি অবিবাহিত হন তাহলে বিয়ে করার মাধ্যমে উনি এখানে ইয়ে করতে পারেন, তারপরে যদি উনি টাকা পয়সা যদি কিছু ইনভেস্টমেন্ট করে নিয়ে $50,000 থেকে $100,000 যদি ইচু বিষয়ের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারেন, তারপরে হচ্ছে যে উনি EB-2 বিষয় নিয়ে থাকতে পারেন, EB-5 বিষয় নিয়ে থাকতে পারেন। EB-2 হচ্ছে যে আপনি সেখানে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো যদি ইয়ে থাকেন তাহলে এখানে যদি আসেন, এখানে যদি আপনি চাকরির অফার পান তাহলে যদি আপনার যে যদি যে প্রজ্ঞা এবং অভিজ্ঞতা এবং যদি আপনার ওই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে আপনি সেটার অ্যাপ্লিকেশন করতে পারেন। আর EB-5 আপনি মানে যে অনেক যেটা বলা হচ্ছে যে আমাদের আগে বললেন যে উনি নাসরিনাপা যে উনি যে বললেন যে আমাদের এখানে অনেকেই করতে থাকতে পারে যে যারা $500,000 পর্যন্ত ইনভেস্ট করতে পারবে,
তবে এগুলো করতে হবে সব ওই ভিসা এক্সপায়ার হওয়ার আগে, তাই তো?
ভিসা এখানে এক্সটেনশন করা যাবে, ভিসা এক্সটেনশন করার সুযোগ আছে, যেমন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এক্সটেনশন করার সুযোগ থাকে, আর কেউ যদি কোনো প্রক্রিয়ায় থাকে সেই প্রক্রিয়া দেখিয়ে এটা এক্সটেনশন করার সুযোগ রয়েছে। আর এটা হচ্ছে যে ভিসা এক্সটেনশন ভিসা যদি আপনি মানে 6 মাসে যেখানে আসবেন 6 মাসের ভিসা আপনাকে নর্মালি দেওয়া হয়, তার চাইতে কম ভিসা দিলে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিসা এক্সটেনশনের জন্য এখানে বসে, সেটা সেটাও একটা সুযোগ নেওয়া যায়। আর যদি আপনি মানে আর যে ইনভেস্টমেন্ট আপনি করবেন সেটা নন সোর্স থেকে আনতে হবে, আপনি টাকাটা ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করতে হবে এবং এটা কোনো সেকেন্ডারি ওয়েতে আইনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, সেটা হচ্ছে যে মেইন জিনিস। আর আমি বলবো যে অবশ্যই কেউ যদি এখানে থেকে যেতে চান, তিনি যদি এখানে এসে যদি থেকে যেতে চান তাকে অবশ্যই একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বা ইমিগ্রেশন লয়ারের সাথে ভালোভাবে আলোচনা করতে হবে সবকিছু নিয়ে। আপনার এখানে ইমিগ্রেশনের আর অ্যাসাইলাম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার কথা বলা হলো সেই প্রক্রিয়া বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট আমি বিশ্লেষণ করবো না, সেখানে এখন অনেকেই কিন্তু সেই জীবন বাঁচানোর তাগিদে অনেকেই চলে আসছেন
এখানে, সেটা তো আলাদা ব্যাপার।
যদি এখানে আপনার কেউ যদি সামাজিক কারণে, পেশাগত কারণে এবং গোত্রগত কারণে, ধর্মীয় কারণে এবং রাজনীতি করার কারণে অথবা টর্চারের শিকার হয়ে অথবা যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে মানে যারা তারা যদি এখানে যদি চলে আসেন বা কারণে তাদের যদি ভালোভাবে যদি প্রুফ করতে পারেন এবং তাহলে তারা অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারেন এখানে। কিন্তু এই অ্যাসাইলামের আবেদন করতে আপনাকে অবশ্যই এমন একজনের সাথে ইয়ে করতে হবে যে আপনার কাহিনীগুলো আপনার কথাগুলো যাতে ভালোভাবে তারা প্রেজেন্ট করতে পারে, সেইরকম লোকের সাথে অনেকেই আছে, অনেকেই বিভিন্নভাবে এরা যারা এরকম যারা আসছেন তাদেরকে বিভিন্নভাবে তারা সেটা কি বলে যে নিরুৎসাহিত বিভিন্নভাবে তারা ডিরেল করার চেষ্টা করে, তারা বিপদগামী করার চেষ্টা করে এবং তারা পরবর্তীকালে অনেক ভালো কাজ থাকার পরেও তারা ডিপোর্টেশনের শিকার হয়। এই সেগুলো যাতে কোনো রকমের তাউট বা কোনো রকমের হাতে না পড়ে সেই জন্য অবশ্যই ভালো যারা এই বিষয়ে অভিজ্ঞ
তাদের কাছে যেতে হবে। সবুজ মাহমুদ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার মাইনুদ্দিন আসলে আমি দ্বিতীয় যে বদলের প্রশ্ন করেছেন
এটা ওনার কথা বলছি যে রেশন এখানে যারা ভিজিট করে তাদের এখানে না খেয়ে থাকার কোনো অবস্থা নাই, কারণ এখানে প্রচুর পেন্ট্রি শপস আছে এবং যারা কিছুই নাই তাদের তারা সেই পেন্ট্রি ইয়েতে গিয়ে তারা নিজের আহার জোগাড় করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে যারা অবস্থান করে থাকেন তাদের জন্য প্রচুর শেল্টারের ব্যবস্থা আছে, তারা শেল্টারে গিয়ে থাকতে পারেন। বাট আপনি মানে অবৈধভাবে যদি এখানে আসেন, তাহলে আপনাকে অবশ্যই এরকম কাউকেও এখানে খুঁজে বের করতে হবে যে আপনাকে প্রাথমিকভাবে হেল্প করবে। আপনাকে সরাসরি, আপনি তো অবৈধভাবে আসলে, আর এছাড়া যে সেখানে আপনি মানে যে লিগেল যে এগুলি আছে, যে রেশনের বা ফুড স্টাম্পস বা ইয়ের যে জিনিসগুলো আছে যারা ক্যাশ বেনিফিট দেয়, এগুলোর কাছে আপনি যেতে পারবেন না। কাজেই আপনাকে এখানে প্রাথমিকভাবে যদি কেউ আসেন তাহলে আপনাকে ব্যবস্থা করে আসতে হবে। আর এখানে এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি, এখানে আপনি মানে আমেরিকার যে তারা ডোমেস্টিক্যালি সমাজতন্ত্রের অনেক কিছু তারা গ্রহণ করছে, যেমন সোশ্যাল সিকিউরিটি সিস্টেম পুরোটাই সমাজতান্ত্রিক ব্যবস্থা তারা এখানে তাদের নিজেদের লোকের জন্য করে রেখেছে। অবশ্যই রেশন ভাতা এবং অন্যান্য জিনিসগুলো এখানে আছে, এখানে ন্যায্য মূল্যের দোকান আছে, এখানে মানুষ মেডিকেড পায়, এখানে মানুষ তাদের বেনিফিট কার্ড আছে, ইবিটি কার্ড, তারা দিয়ে তাদের বাজার করতে পারে এবং এগুলো সরকারই দিয়ে দেয় এটা। এবং যারা এখানে ডিজেবল তাদের জন্য এভারেজ প্রতি লোকের জন্য মিনিমাম প্রতি মাসে সরকার $3,000 ব্যয় করে।
জি ধন্যবাদ, আশা করি দীপক চক্রবর্তীও প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সঙ্গে আসলে আমি একটু আগে কথা বলেছিলাম রেকর্ড করা, কাজী ফৌজিয়া ড্রাম নামে, উনি একজন অভিবাসন অ্যাক্টিভিস্ট, তার বক্তব্য শুনে আবার আলোচনায় ফিরে আসব। আশা করি আপনাদের দুজনের জন্য কিছু আলোচনার বিষয় থাকবে তার বক্তব্যে। আমরা কাজী ফৌজিয়ার বক্তব্য শুনবো। হ্যালো,
হ্যালো, আমার নাম কাজী ফৌজিয়া, আমি নিউ ইয়র্কের একটি কমিউনিটি গ্রাসরুট অর্গানাইজেশন অর্গানাইজিং ডিরেক্টর, আমরা মূলত ইমিগ্রেন্ট অধিকার নিয়ে কাজ করি।
আচ্ছা, ছোট্ট করে জানতে চাচ্ছি যে অভিবাসন বিতর্ক, অভিবাসন সংস্কার নিয়ে বহুদিন যাবত কথা হচ্ছে, তো এটা হওয়ার প্রয়োজনীয়তা কতটুকু মনে করেন?
আমি মনে করি গত 27-28 বছর থেকে কোন রকমের ইমিগ্রেশন রিফর্ম হয়নি, কোনো অ্যামনেস্টি হয়নি, 40 মিলিয়ন পিপল কাগজপত্রহীন এই দেশে এখন। এটা একটা সময়ের দাবি যে ইমিগ্রেশন রিফর্ম হয় এখনই প্রয়োজন। রিফর্মের নামে যেসব বিল গত কয়েক বছর থেকে বিভিন্ন সময় উঠে এসেছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ লোক আসলে এখান থেকে চলে যেতে হবে। অল্প সংখ্যক লোককে তারা কোনো ধরনের একটা স্ট্যাটাস দিয়ে বাকিদেরকে তারাই দিতে চাচ্ছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। রিফর্মের নামে আমাদেরকে নিয়ে সবসময় পলিটিক্যাল বিজনেস করা আমরা কোনোভাবে মানতে পারি না, যার জন্য আমরা সবসময় এই ধরনের রিফর্মের বিরোধিতা করে আসছি।
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অবদান, এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন খুবই সংক্ষেপে যদি একটু বলেন?
আমি শুধু বলবো যে এই যুক্তরাষ্ট্র যদি কেউ চালায় সেটা হলো ইমিগ্রেন্টরা। আজকে যদি শুধু নিউ ইয়র্ক সিটির কথা ধরি, কাগজপত্রবিহীন নাগরিক যদি কাজ করা বন্ধ করে দেয় একদিনের জন্য, এই শহর অচল করে দিতে পারবে। ট্যাক্সি ড্রাইভার, রেস্টুরেন্ট ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার, ডে লেবার কাজে না গেলে এই সিটি চলবে না। এখান থেকেই বোঝা যায় যে ইমিগ্রেন্টদের কতটা অবদান এই যুক্তরাষ্ট্রের ইকোনমিতে।
আচ্ছা, আর অভিবাসন ইস্যু নিয়ে তো আপনি নিজেই কাজ করেন, আমাদের আজকে এখানে এই আলোচনায় দুজন অভিবাসন আইনজীবী আছেন, তাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা ছোট করে যদি বলেন।
শুধু একটা জিনিস বলবো যে আমাদের যেসব কাগজপত্রবিহীন নাগরিক আছেন, যাদেরকে আমাদের 60% মেম্বারশিপ আসলে কাগজপত্রবিহীন, কিন্তু তাদের কাছ থেকে আমরা যে গল্পটা শুনতে পাই, তাদের ইনকামের সিংহভাগ চলে যায় ইমিগ্রেশন লয়ারদের পকেটে। তারা যদি মানবিক দিক বিবেচনা করে মানুষকে এরকম দেউলিয়ার হাত থেকে রক্ষা করে, তাদের চাষটা যদি একটু কমায়া দেয়, তাহলে মানুষ বেঁচে যায়, তাদের জীবনের সমস্ত ইনকামের সিংহভাগ যারা নিয়ে নিচ্ছে তাদের বলবো ওনাদের প্রতি সদয় হতে এবং তাদের ফি গুলো কমিয়ে নিতে, তাহলেই আমরা মনে করি এটা এক ধরনের সাপোর্ট দেওয়া হয় আনডকুমেন্টেড পপুলেশনকে। ইমিগ্রেশন আইনজীবীরা মানুষকে যে পরিমাণ টাকা চার্জ করে কেস চলাকালীন অবস্থায়, বেশিরভাগ লোকের দেউলিয়ার গল্প এটার সাথে জড়িত থাকে এবং আমরা সেটা ফেস করতে হয়। আমরা সবসময় ইমিগ্রেশন আইনজীবীদের জন্য বলে থাকি যে যদি তারা এই মানুষগুলাকে মানুষ হিসাবে বিবেচনা করে, ইনকামের মেশিন হিসাবে না দেখে, আর তাদের প্রতি সিম্পেথাইজ হয় যে তারা সবচেয়ে কম দামি জব করে এই টাকাটা উপার্জন করে, তাহলেই এটা এক ধরনের সাপোর্ট দেওয়া হয়। আমরা যে সলিডারিটি আর সাপোর্ট অথবা আমাদের অ্যালাইস হিসাবে তাদেরকে ভাবি না, তার বেশিরভাগ কারণ হলো এইটা যে আমরা মনে করি এটা আমাদের একটা গ্রুপ যারা আমাদের কাছ থেকে লুটে নিচ্ছে। তো আমি অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি ক্লিয়ারলি বলছি, এটা আমার সবসময়কার পজিশন, আমরা তাদেরকে অ্যালাই হিসাবে দেখতে চাই।
ধন্যবাদ কাজী ফৌজিয়া, ছোট্ট একটি বিরতি নিয়ে আবার কাজী ফৌজিয়ার প্রশ্নে আমি দুজনকেই জিজ্ঞেস করব একটি একটি করে প্রশ্ন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিতর্ক এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাসরিন আহমেদ এবং মাইনুদ্দিন নাসের। মাইনুদ্দিন নাসের এবং নাসরিন আহমেদ দুজনেই আমার মনে হয় কাজী ফৌজিয়ার যে কয়েকটি পয়েন্ট তার সঙ্গে একমত পোষণ করবেন। প্রথমত তিনি বলেছেন রিফর্ম দরকার, ইমিগ্রেশন রিফর্ম দরকার, আর রিফর্মের যে আলোচনা হয় সেগুলো পলিটিক্যাল উনি খুব জোর দিয়ে বলেছেন। তিন নম্বরে কাজী ফৌজিয়া বলেছেন যে ইমিগ্রেন্টদের অবদান যে কত ব্যাপক সেটি নিউ ইয়র্ক সিটিতে তাদেরকে কাজ বন্ধ করলে টের পাওয়া যাবে, নিউ ইয়র্ক সিটি অচল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এই। আর চতুর্থ প্রশ্ন করেছেন আপনাদের দুজনের উদ্দেশ্যেই যে যারা অভিবাসনের আবেদন করে অবৈধ লোকজন তাদের পয়সা কম থাকে কিন্তু আইনজীবীরা তাদের কাছ থেকে বেশি পয়সা নেন। তো আমি নাসরিন আহমেদ আপনার কাছে আগে আসছি, কি জবাব দেওয়া যায়?
জি, প্রথম আমি আপনার কোয়েশ্চেনগুলো একটা একটা করে জবাব দিচ্ছি। ইমিগ্রেশনের যে এখানে যে আমাদের দেশে যে এখানে যে ইমিগ্রেন্টরা আছে তাদের অবদান আমেরিকাতে অ্যাকচুয়ালি অনেক অনেক। আমরা যে টাইসন চিকেন অথবা যে ফ্লোরিডা অ্যাপেল খাচ্ছি একটা মানে অ্যাফোর্ডেবল প্রাইসে, যদি ইমিগ্রেন্টরা কাজ না করতো এইসব ফার্মে অথবা গ্রাস রুট লেভেলে, এই ফ্লোরিডা অ্যাপেল বা টাইসন চিকেন $10.99 বা বেশি ডলার দিয়ে আমাদেরকে কিনতে হতো। আর গ্রাস রুট লেভেলে ইমিগ্রেন্টরা আসলে এদেশের বলবো যে গ্রাস রুট লেভেলে যে চালক হিসেবে কাজ করছে, সো অবশ্যই ইমিগ্রেন্টদের অবদান অনেক। আর ইমিগ্রেন্টরা এদেশে যারা আছে ম্যাক্সিমামই হার্ড ওয়ার্কিং পিপল, তারা ট্যাক্স দিচ্ছে, হাই ট্যাক্স পেয়ার অলসো। প্লাস যদি আমরা কম্পেয়ার করি ক্রাইম রেট, ইমিগ্রেন্ট যারা আছে তাদের অনেক কম, এরা বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। আর আর যেটা উনি প্রশ্ন করেছিলেন যে লয়ারদের ব্যাপারে, এটার একটা অ্যান্সার বলা উচিত, সেটা হচ্ছে যে অফকোর্স এখানে যারা ল প্র্যাকটিসে আছে সবাই যে খুব অনেক বেশি চার্জ করছে তা না। আমি যদি কম্পেয়ার করি নিউ ইয়র্ক সিটি বা বিভিন্ন স্টেটে ইমিগ্রেশন প্র্যাকটিস যারা করছে, এক একজন লয়ারের এক এক রকম রেট, বিভিন্ন বিভিন্ন ফার্মে বিভিন্ন কেসের বিভিন্ন রেট। বাট সাইমালটেনিয়াসলি ইমিগ্রেশন অলসো এত বেশি চার্জ বাড়িয়ে দিয়েছে, আসলে এটা ইমিগ্রেন্টদের জন্য অনেক কষ্টের ব্যাপার। আমরা একটা ওয়ার্ক অথরাইজেশন রেনুয়াল করতে গেলে আগে যেটা ছিল $80, এখন দে হ্যাভ টু পে $380। সামটাইমস লো ইনকাম দেখি আমরা ফ্রি করে দিতে পারি, বাট ইটস রিয়েলি হাই। H-1B কেসেস আগে আমরা করতাম বিলো $1,000 প্রিমিয়াম প্রসেসিং, নাও employer has to pay like around $4,000 something including all fees ekta non immigrant ke H-1B te sponsor korar jonno. Jodi amra jodi green card employment sponsorship etate jai, আমাদেরকে এমপ্লয়ারকে ডেমনস্ট্রেট করতে হয় দ্যার ইজ নট ইউএস ওয়ার্কার অ্যাভেলেবল, এর জন্য কিছু রিক্রুটিং প্রসেসে যেতে হয়, এখানকার টপ মোস্ট পেপার গুলোতে অ্যাড দিতে হয়, ইট কস্ট লাইক $2,000 লয়ার কস্ট প্লাস আদার এক্সপেন্সেস ইমিগ্রেশন এক্সপেন্সেস, ইট কস্ট অ্যারাউন্ড $10,000 একটা এমপ্লয়মেন্ট ডিসি প্রসেস, ইটস রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ, বাট ইটস নট টোটাল ডোন্ট গো টু লয়ার্স পকেট। অনেক সময় তারা মনে করে যে পুরো টাকাটাই হয়তো লয়ারের পকেট যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আপনার যদি কাউন্ট করি কস্টিং অ্যান্ড ইমিগ্রেশন ফিজ প্লাস লয়ার ফিজ, ইটস রিয়েলি not too high. তারপরেও এখানে অনেক লয়াররা কাজ করছে প্রো বোনো, আমাদের ল ফার্ম আমরাও প্রো বোনো কিছু সার্ভিস দিয়ে থাকি, স্পেশালি যারা লো ইনকাম ওমেন, তারা যদি সিটিজেনশিপ ফাইল করে তাদের ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করে, ইটস অ্যাবসলুটলি ফ্রি কনসালটেশন টু আমাদের সার্ভিস, বাট ইমিগ্রেশন ফি তাদেরকে দিতে হবে। সো ইটস রিয়েলি ভাইটাল কোয়েশ্চেন, ইউ নো।
আচ্ছা, আমরা এবার মঈনুদ্দিন নাসের আপনার অভিজ্ঞতা শুনবো এই।
আমি কাজী ফজিয়াকে ধন্যবাদ দিচ্ছি উনি যে আসছেন। আমি উনি হচ্ছেন একজন, হ্যালো,
জি 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 বলুন,
উনি হচ্ছেন যে আমাকে উনাকে চিনি, উনার সাথে আমার অনেকবার আলাপ হয়েছে বিভিন্নভাবে।
ড্রাম নামে একটি সংগঠনের সঙ্গে কাজ করেন,
সংগঠনে উনি আছেন এবং মানে উনি অত্যন্ত আমার পরিচিত জন।
কাগজপত্র বিহীন অভিবাসী যারা তাদেরকে সহায়তা প্রদান করেন,
জি হ্যাঁ, তাদেরকে সহায়তা প্রদান করেন, এটা আমরাও কিন্তু সহায়তা প্রদান করি। আমরা যারা লিগাল প্র্যাকটিস করি, আমি আপনাকে আমার নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমাদের কাছে যারা প্রথমে এসেছেন, আমি তারা $4,000 খরচ করে মাত্র নিজের ইমিগ্রেশন হয়েছে, পরিবারের ইমিগ্রেশন করিয়েছে। কাজে আমি মনে করি না যে আমি খুব বেশি পয়সা এখানে আমরা মানে ইয়ে নিচ্ছি, তবে একটা সেকশন আছে যারা প্রচুর পয়সা তারা ডিমান্ড করে। আরেকটা আমি একটা আমার নিজের অভিজ্ঞতার আরেকটা কথা বলি, আমি একজন লোক আসলো বাংলাদেশ থেকে, তাকে আমি সে আমাকে বললো আমি এই সমস্যায় আছি, আজ ঠিক আছে অসুবিধা নাই তুমি আছো এটা আমি ঠিক করে দেবো। তো আমি তাকে একটা অ্যাডভাইস করলাম, সে অ্যাডভাইস অনুসারে কাজ করলো। তো আমরা বলো যে এর পরবর্তী পদক্ষেপ কি, আমরা যে এই পদক্ষেপ আসো ওদের কত টাকা লাগবে, আমাকে বললো যে আমি বললাম যে ওকে ঠিক আছে তুমি আমার বেশি টাকা দিতে না আমার কিছু খরচ টরচ দিও এমনি কোনো অসুবিধা নেই, একশো টাকা দিও। কেন আমি $100 বললাম এটা আমার আমার মানে অসুবিধা হয়েছে, কারণ সে দেখা গেল যে সে এমন একজন লোকের কাছে গেছে যিনি একটা লাইন শুদ্ধ করে ইংরেজি লিখতে পারেন না, সেই লোকের কাছে $2,000 দিয়ে সেই কাজটা করিয়েছে ভুলভাবে। দ্যাট মিনস কি, আমি যদি পয়সা কম দাবি করি তাহলে সেই ইমিগ্রেশন যিনি করতে আসছেন তিনি কিন্তু আমাকে বিশ্বাস করছেন না। এটা হচ্ছে বাঙালিদের একটা অভ্যাস যে আপনি মানে কম দাম দিয়ে কোনো কিছু ভালো জিনিস সেল করলেও সেটা কিন্তু তারা নিতে চায় না।
কিন্তু আপনার কাছে যারা যান তারা তো শুধু বাঙালি না, বিভিন্ন অন্য কমিউনিটির লোক আছে,
অন্য কমিউনিটির লোক আছে তারাও করে, তারাও একই অবস্থা। কিন্তু বাঙালিদের সংখ্যা বেশি,
নির্মলেন্দু মাহাতা ভারত থেকে। হ্যালো।
হ্যালো, আমি নির্মলেন্দু মাহাতা বলছিলাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে।
জি বলুন।
আমি জানতে চাইছিলাম আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে যে অভিবাসী দেশ হিসেবে আমেরিকা তো অভিবাসী দেশ, এক্ষেত্রে অন্য দেশ থেকে কোন ব্যক্তি ব্যবসায়ী হিসেবে যদি আমেরিকাতে ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে তার নিয়ম কানুন গুলো কি কি হতে পারে?
মানে আমেরিকাতে থেকে ব্যবসা করার কথা বলছেন আপনি?
হ্যাঁ হ্যাঁ, আমেরিকাতে থেকে ব্যবসা করতে গেলে কি কি নিয়ম কানুন তাকে মানতে হবে?
ধন্যবাদ নির্মলেন্দু মাহাতা। আরো একজন শ্রোতা লাইনে আছে নিউ ইয়র্ক থেকে, ফারহানা চৌধুরী, তার বক্তব্য শুনে আমরা একদম শেষ পর্যায়ে আলোচনায় চলে আসবো। হ্যালো,
সালাম আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে ফারহানা চৌধুরী বলছি।
জি ওয়ালাইকুম আসসালাম, বলুন।
প্রবাসীরা আমার মতে, আমি আজকে প্রায় 20 বছর হলো এখানে, তো আমি যদি মনে করি যে আমি যদি আজকে আমার যদি এই আমেরিকাটাই প্রবাসীদের অভিবাসীদের উপর দিই, আর যদি এই যে 12.2 মিলিয়ন লোককে যদি লিগাল করা হয় তাহলে তো এই দেশের জন্যই সুবিধা, এই দেশের লোকজন তখন তাদের দেশে এদেশে শপিং বিজনেস বাণিজ্য এবং তারা তখন দেশে যাবে, দেশ থেকে তাদের বাণিজ্য, তারা আমার মনে হয় যে এটা সুবিধাই হবে, অসুবিধা হবে না। নাসিমাপার কাছে আমার প্রশ্ন যে নাসিমাপা, অভিবাসন এই যে আইনটা আর কি, বাঙালি লয়ার হিসেবে এই দেশের সরকারের সঙ্গে আপনারা কোনো কিছু করতেছেন কিনা? কারণ আমার মতো আমার মনে হয় আমি একজন এই এই মানুষ প্রবাসী, এই আইনের এই কষ্টের মধ্যে ছিলাম এবং এটার ভুক্তভোগী। তো আমার প্রশ্ন হলো যে অ্যাজ এ বাঙালি লয়ার, আপনারা যেখানে অনেকেই আছেন, এখানে অনেক লয়ার আছেন, আপনাদের ভূমিকা কি আর কি, আমেরিকান সরকারের কাছে আপনারা কি কোনো দাবি করতেছেন কিনা বা এরকম কোনো কিছু আশা করি কিনা?
ধন্যবাদ নির্মলেন্দু মাহাতা এবং ফারহানা চৌধুরী দুজনকেই। আমি নাসরিন আহমেদ আপনার কাছে প্রথমে আসছি। নির্মলেন্দু মাহাতা জানতে চেয়েছেন, আপনি আগে একবার উত্তর দিয়েছেন অবশ্য, যে ব্যবসা করতে গেলে এখানে এসে কি নিয়ম কানুন, খুব সংক্ষেপে আরো একবার বলবেন। এবং শেষে ফারহানা চৌধুরীর, আমাদের হাতে আর মাত্র 4 মিনিট সময় আছে, আপনি 2 মিনিট।
সংক্ষেপে আমি জবাব দিচ্ছি নির্মলেন্দুর প্রশ্নটার উত্তর হচ্ছে যে আপনি যদি এদেশে ব্যবসা করতে চান আপনাকে জানতে হবে কোন ব্যবসাটা করতে চাচ্ছেন, আপনি ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আসতে চাচ্ছেন অথবা ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার। ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার মিন্স আপনার বাংলাদেশে বা দেশের বাইরে ইন্ডিয়াতে আপনার ব্যবসা আছে, ইউ ওয়ান্ট টু ওপেন এ ব্রাঞ্চ ও সাবসিডিয়ারি হেয়ার ইন ইউএসএ, এটাকে আমরা বলি L1A, ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার। আপনি ওই কোম্পানি একটা ব্রাঞ্চ খুলে এক্সিকিউটিভ হিসেবে আপনি L1A সুবিধা পেতে পারেন। আপনি যদি বিজনেসটা ঠিক মতো করতে পারেন, দেশের বিজনেস রুলস এন্ড রেগুলেশন মেনটেন করেন, ঠিক মতো ট্যাক্স দেন, আফটার 1 ইয়ার ইউ ক্যান রেনিউ L1A এন্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর গ্রিন কার্ড। আরেকটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ভিসা, যেটা হচ্ছে আপনি সার্টেন অ্যামাউন্ট এদেশে ইনভেস্ট করবেন এন্ড ইউ উইল গেট E1, E2 আর E5। E1 এন্ড E2 ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ওভাবে নাই, তারপরে $50,000 to $150,000 মিনিমাম ইউ নিড টু ইনভেস্ট। ইটস মিন্স দ্যাট ইউ আর ডুইং বিজনেস, ইউ আর নট ইন্টেন্ডিং ইমিগ্রেন্ট, আপনি গ্রিন কার্ড পাবেন না কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এদেশে ব্যবসা করতে পারবেন। এই ক্যাটাগরিতে বিশেষ করে মিডল ইস্টার্ন এন্ড ইউরোপিয়ান পিপলরা অনেকে এদেশে ব্যবসা করছে, দে আর নট লুকিং ফর গ্রিন কার্ড। আর একটা হচ্ছে ই5 হচ্ছে ইউ হ্যাভ টু ইনভেস্ট $1 million অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি আপনি গ্রিন কার্ড নিয়েই আসতেছেন, উইচ ইজ 2 years কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আপনি এদেশে ঢুকছেন। $1 million জায়গায় আপনি $500 ইনভেস্ট করেও এই সুবিধাটা পেতে পারেন, ইমিগ্রেশন সুবিধা ই5 এর। ইফ ইউ ইনভেস্ট ইন ইকোনমিক্যালি ডিপ্রাইভড এরিয়া, মানে ইউএসসিএস এর কতগুলো জুরিসডিকশন আছে ওই এলাকায় যদি আপনি ইনভেস্ট করেন, $500,000 সাফাইসেস $1 million। আর যে কোয়েশ্চনটা আমাকে করেছেন
আপা,
আমি ওনাকে বলতে চাচ্ছি যে আসলে আমাদের লয়ারদের একটা অ্যাসোসিয়েশন আছে আইলা, আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন। আইলা ইজ ওয়ার্কিং closely with the elected officials and immigrations, and they really shob shomoy force korche je ekta amnesty othoba asha dorkar, ar ILR prottek bochor conference hoy bibhinno state e conference gulate jordar bhabe immigration reform by immigration amnesty jate ashe ei manush gulo jodi legal hoy tara shob shomoy kaaj korche elected officials.
Dhonnobad Nasir Ahmed, amra ekdom shesh boktobo shubho Mainuddin Nasir apnar kach theke ei Nirmalendu Mata ebong Farhana Chowdhury proshne apnar hate 1.5 minute er moto shomoy.
আচ্ছা, আমি প্রথমে ওই যে ইয়ের আমাদের ফৌজিয়ার উনাদের কথা দিয়ে শুরু করছি, কারণ উনি যেটা জানতে চেয়েছেন যে ইমিগ্রেশন লয়ার যখন চুজ আপনি মানে যখন চুজ করবেন তখন ইউ হ্যাভ টু চুজ এ ভেরি গুড লয়ার, তাহলে আপনি ডিপ্রাইভ হবেন না আমরা এত পয়সা খরচ করছেন এটা করে। আমি এমন লোকও দেখেছি $100,000 তারা খরচ করে অন্য পদ্ধতিতে এসে তারা সফল হয়ে আছে $100,000 খরচ করার পর। কাজেই আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে যে কার হাত দিয়ে আপনি কাজটা করাবেন। এক আর যিনি নির্মলেন্দু লন্ডন থেকে ভারত থেকে বলছেন, আপনার E2 ভিসা ইবি আর L1 ভিসার কথা তো বললেন, EB5 এটা মানে EB5 হচ্ছে যে আপনার মানে এখানে $500,000 আপনি মানে লো যেখানে কম আছে কম উৎপাদন এরিয়া আছে কম ডেভেলপ এরিয়া আছে সেখানে $500,000 আপনি সেখানে ইনভেস্টমেন্ট করে গ্রিন কার্ড নিয়ে আপনি ভালো জায়গায় চলে
আসবেন। আসলে 30 সেকেন্ডের ভিতর শেষ করতে হবে যদি একদম। হ্যাঁ,
এরপরে হচ্ছে যে আপনার মানে চলে আসতে পারবেন কোনো সুবিধা। আর ফারহানা চৌধুরী যে এই কথাটা বলছেন সেটা হচ্ছে যে আমরা আইএলা এবং মানে আর আমরা নিজেরাই ওয়েবসাইটে ওয়েব ব্লগে আমরা বিভিন্নভাবে লিখে থাকি এবং আমরা কথাগুলি বলছি, যেমন মানে ইমিগ্রেশনে এখন এসএলএম এর অনেক ব্যাকলগ হয়ে গেছে, সেই এসএলএম এর উপরে আমরা লিখছি যে এটা কিভাবে সহজ করা যায়, কিভাবে তাড়াতাড়ি করা যায়, কিভাবে যারা দেশের মধ্যে ফ্যামিলি রেখে আসছে তারা কিভাবে ফ্যামিলিকে তাদের কাজগুলি কিভাবে আগে আনা যায়, এই বক্তব্যগুলো এই বিয়েগুলো আমরা দিচ্ছি।
জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকের আলোচনা আশা করি শ্রোতাদের কাজে লাগবে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।